الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
تبارك ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আজ আমি বদরি সাহাবীদের স্মৃতিচারণ করব যা বিগত বেশ কিছু কাল থেকে চলছে। আজ প্রথমে যার স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত কাতাদা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু আনহু। হযরত কাতাদার সম্পর্ক ছিল আনসারদের খাজরাজ গোত্রের বনু জাফর পরিবারের সাথে। তার পিতার নাম ছিল নোমান বিন জায়েদ এবং মায়ের নাম ছিল উনায়সা বিনতে কায়েস। হযরত কাতাদার ডাক নাম আবু উমর ছাড়াও আবু আমর এবং আবু আবদুল্লাহ বর্ণনা করা হয়। হযরত কাতাদা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর সৎ ভাই ছিলেন, অর্থাৎ মায়ের দিক থেকে ভাই। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু 70 জন আনসারি সাহাবীর সাথে আকাবার বয়াতে যোগদানের সৌভাগ্য লাভ করেন। যদিও অন্যত্র আল্লামা ইবনে ইসহাকের রেওয়ায়েতে তিনি লিখেছেন যে আকাবার বয়াতে যোগদানকারী আনসারী সাহাবিদের মধ্যে তিনি ছিলেন না বা তিনি তার উল্লেখ করেননি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিযুক্ত তীরন্দাজদের একজন ছিলেন। বদরের যুদ্ধ, ওহদ ও পরিখার যুদ্ধ ছাড়াও পরবর্তী সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা হিসেবে যোগদানের সৌভাগ্য লাভ করেন। ওহদের যুদ্ধের দিন হযরত কাতাদার চোখে তীর বিদ্ধ হয়, এতে তার অক্ষিগোলক খুলে বাইরে বেরিয়ে আসে। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হন আর নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তীর বিদ্ধ হবার কারণে আমার অক্ষিগোলক বাইরে বেরিয়ে এসেছে। আমি যেহেতু আমার স্ত্রীকে খুবই ভালোবাসি, তাই আমার আশঙ্কা হয় যে সে যদি আমার চোখের এই অবস্থা দেখে কোথাও সে আবার আমাকে ঘৃণা করতে আরম্ভ না করে। তিনি বলেন, মহানবী সাল্লাম সেই অক্ষিগোলকটি সহস্তে পুনরায় যথাস্থানে বসিয়ে দেন আর তা পূর্বাবস্থায় বহাল হয় এবং দৃষ্টিশক্তি ফিরে আসে। এমনকি বৃদ্ধ বয়সেও উভয় চোখের মধ্যে এই চোখটি অধিক শক্তিসম্পন্ন ও বেশি ভালো ছিল। একটি রেওয়ায়েতে রয়েছে যে মহানবী সাল্লাম সেই চোখে তার মুখে লালা লাগিয়েছিলেন, যার ফলে সেটি উভয় চোখের মধ্যে অধিক সুন্দর হয়ে যায়। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি স্বয়ং এই ঘটনাটি সবিস্তারে বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ একটি ধনুক দান করা হয়েছিল। ওহদের যুদ্ধের দিন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধনুকটি আমাকে দান করেন। আমি সেটি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে তীর নিক্ষেপ করতে থাকি। এমত অবস্থায় এর রশি অর্থাৎ ধনুকের তন্ত্রী ছিঁড়ে যায়। তা সত্ত্বেও আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার সামনে দাঁড়িয়ে থাকি। সাধারণত এ বিষয়ে হযরত তালহার উল্লেখ করা হয়, কিন্তু তারও অর্থাৎ কাতাদারও উল্লেখ রয়েছে। তিনি বলেন, আমি সামনে দণ্ডায়মান থাকি। যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোনো তীর ছুটে আসতো, আমি আমার মাথা তার সামনে নিয়ে যেতাম, যাতে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার জন্য ঢাল স্বরূপ হতে পারি। তখন আমার কাছে কোনো তীর ছিল না নিক্ষেপ করার মতো। তখনই একটি তীর আমার চোখে বিদ্ধ হয়, যার ফলে আমার অক্ষিগোলক বেরিয়ে গালের উপর চলে আসে আর সৈন্যদল ছত্রভঙ্গ হয়ে যায়। আমি সহস্তে আমার অক্ষিগোলকটি ধরি এবং তা নিজের হাতে নিয়ে এই সময়ের মধ্যে শত্রু দলটিও ছত্রভঙ্গ হয়ে পড়ে। এরপর তিনি বলেন যে সেটিকে নিজের হাতে নিয়ে আমি মহানবী সাল্লামের সমীপে উপস্থিত হই। তিনি নিকটেই ছিলেন, সেখানে নিয়ে যাই। অতএব মহানবী সাল্লাম যখন সেটি আমার হাতে দেখেন, তখন তার চোখ দিয়ে অশ্রু নির্গত হয় আর তিনি বলেন, হে আল্লাহ, কাতাদা তার চেহারার মাধ্যমে তোমার নবীর চেহারাকে রক্ষা করেছে, তাই তুমি তার এই চোখকে উভয় চোখের মাঝে অধিক সুশ্রী এবং অধিক দৃষ্টিশক্তি সম্পন্ন করে দেয়। অতএব সেই চোখটি উভয় চোখের মাঝে অধিক সুশ্রী এবং উভয়ের মাঝে দৃষ্টিশক্তির দিক থেকে অধিক প্রখর ছিল। তিনি নিজে যা বর্ণনা করেছেন সেখানে কোথাও একথা লেখা নেই যে আমার স্ত্রীর প্রতি ভালোবাসা রয়েছে, সে হয়তো এটি পছন্দ করবে না। বরং ঐতিহাসিকরা সে কথা লিখেছেন যা আমি পূর্বে বর্ণনা করেছি। ঘটনায় আকর্ষণ সৃষ্টির জন্য হোক বা এমনিতেই হোক, যা হোক, তার বর্ণিত রেওয়ায়েতে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা উল্লেখ নেই। কিন্তু যা হোক, যুদ্ধাবস্থায় অক্ষিগোলক বাইরে বেরিয়ে আসে, মহানবী সাল্লাম সেটিকে পুনরায় স্বস্থানে স্থাপন করেন আর তা সেখানেই পুনঃবহাল হয়ে যায় এবং তার দৃষ্টি অনেক তীক্ষ্ণ এবং প্রখর হয়ে যায়। আর এ কারণেই পরবর্তীতে হযরত কাতাদা জুল আইন অর্থাৎ সুন্দর চোখের অধিকারী উপাধিতে ভূষিত হন। হযরত কাতাদা পরিখার যুদ্ধ সহ অন্য সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। মক্কা বিজয়ের সময় বনু জাফর গোত্রের পতাকা হযরত কাতাদার হাতে ছিল। হযরত কাতাদা 65 বছর বয়সে 23 হিজরিতে মৃত্যুবরণ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তার জানাজার নামাজ পড়ান। তার সৎ ভাই বা বৈপিত্রীয় ভাই হযরত আবু সাঈদ খুদরি, মোহাম্মদ বিন মাসলামা এবং হারেস বিন খাজমা কবরে নামেন। অপর এক রওয়ায়েত অনুযায়ী যারা কবরে নেমেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত কাতাদার এক পৌত্রের নাম ছিল আসিম বিন উমর, যিনি ইলমুল আনসাব অর্থাৎ পরিবার এবং বংশবৃক্ষের জ্ঞানে পারদর্শী ছিলেন। আর তার থেকে আল্লামা ইবনে ইসহাক বহু সংখ্যক রেওয়ায়েত বর্ণনা করেছেন। একটি রেওয়ায়েত রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটি ধনুক ছিল যার নাম ছিল কুতুম, আর তা নাবা বৃক্ষ দ্বারা বানানো হয়েছিল। নাবা এক প্রকার বৃক্ষ যার দ্বারা তীর বানানো হয়, আর এটি সেই ধনুক ছিল যা ওহদের দিন হযরত কাতাদার হাতে ব্যবহারাধিক্যের কারণে ভেঙেছিল। হযরত কাতাদা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারদের একটি পরিবার এমন ছিল যাদেরকে বনু উবায়রাক বলা হতো। তাদের মাঝে তিন ভাই ছিল, বিশর, বুশায়ের এবং মুবাশশির। বুশায়ের মুনাফিক বা কপট ছিল, সে কবিতা শোনাতো আর কবিতার পংক্তির মাধ্যমে মহানবী সাল্লামের সাহাবিদের ব্যঙ্গ করত। বাহ্য তো মুসলমান ছিল, কিন্তু তার কোনো কোনো কর্ম তদনুযায়ী ছিল না। আর কতিপয় আরবের প্রতি সেগুলো অর্থাৎ কবিতা আরোপ করে বলতো, অমুক ব্যক্তি এরূপ করেছে। মহানবী সাল্লামের সাহাবিরা যখন তার পঠিত কবিতার পংক্তি শুনেন, তারা বলেন, আল্লাহ তাআলার কসম, এই কবিতা বা এই পংক্তি এই দুষ্ট প্রকৃতির ব্যক্তি লিখেছে। এবং তারা অর্থাৎ সাহাবিরা আরো বলেন, এই কবিতার পংক্তিগুলো ইবনে উমায়রার। তারা অজ্ঞতার যুগ এবং ইসলামের যুগে তথা উভয় যুগে পর মুখাপেক্ষী অর্থাৎ অনাহার ক্লিষ্ট মানুষ ছিলেন। তাদের মাঝে কোনো পরিবর্তন সৃষ্টি হয়নি, তারা কাজ করতো না বা পরিশ্রম করতো না। যা হোক, এ কারণে তারা অনেক বেশি দরিদ্র ছিল। তিনি বলেন, মদিনায় মানুষের খাবার ছিল খেজুর এবং যব। কোনো ব্যক্তি যখন সম্পদশালী হয়ে যেত আর কোনো গম ব্যবসায়ী সিরিয়া থেকে সাদা মিহি আটা অর্থাৎ ভালোভাবে পিষা এবং মিহি আটা নিয়ে আসতো, তখন সেই সম্পদশালী ব্যক্তি তা থেকে কিছুটা ক্রয় করে নিত আর সেটিকে নিজে খাওয়ার জন্য মজুদ করে রাখত। কিন্তু তার সন্তান সন্ততিরা খেজুর এবং জবই খেতে থাকত। তিনি বলেন, একদা এমন হয় যে যখন কোন এক শস্য ব্যবসায়ী সিরিয়া থেকে ফিরে আসে, তখন আমার চাচা রিফা বিন জায়েদ ময়দা বা সাদা মিহি আটার একটি বস্তা ক্রয় করেন এবং সেটিকে নিজের গুদামে রেখে দেন। সেই গুদামে হাতিয়ার বা অস্ত্রশস্ত্র, বর্ম এবং তরবারিও রাখা ছিল। তিনি বলেন, তার প্রতি যে অন্যায় করা হয় তা হলো সেই গুদামে শীত কাটা হয় এবং দেয়াল ভেঙে ভেতরে চোর ঢোকে রেশন এবং অস্ত্রশস্ত্র সব চুরি করে নিয়ে যায়। সকালে আমার চাচা রিফা আমার কাছে আসেন এবং বলেন, হে আমার ভাতিজা, গত রাতে আমার প্রতি অনেক অন্যায় করা হয়েছে। আমাদের গুদামের শীত কাটা হয়েছে এবং আমাদের খাদ্য সামগ্রী এবং অস্ত্রশস্ত্র সব কিছু চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা পাড়ায় বা মহল্লায় খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন মানুষজনকে জিজ্ঞাসাবাদ করেছি। উত্তরে আমাদেরকে বলা হয়েছে, আমরা বনু উবায়রাকে গত রাতে আগুন জ্বালিয়ে রাখতে দেখেছিলাম, আর আমাদের ধারণা তোমাদের খাদ্য সামগ্রী দিয়েই তারা আমোদ প্রমোদ করেছে, অর্থাৎ চুরিকৃত সামগ্রী হয়তো তারা রান্না করে খেয়েছে। আমরা যখন পাড়ায় জিজ্ঞাসাবাদ করছিলাম, তখন বনু উবায়রাক বলে, আল্লাহর কসম, আমাদের মনে হয় লাবিদ বিন সাহালি তোমাদের জিনিস চুরি করেছে বলে আমাদের মনে হয়, অর্থাৎ তারা অন্য কারো নাম লাগিয়ে দেয়। তিনি বলেন, লাবিদ ছিলেন আমাদের মাঝে একজন সৎ মুসলমান। লাবিদ যখন একথা শুনলো যে বনু উবায়রাক তার বিরুদ্ধে চুরির অভিযোগ আরোপ করছে, তখন তিনি খাপ থেকে তার তরবারি বের করে বলেন, আমি চোর, আল্লাহর কসম, আমার এই তরবারি তোমাদের মাঝে থাকবে বা তোমরা এই চুরির রহস্য বের করবে। তিনি খুবই উত্তেজিত হয়ে বলেন যে এখন সিদ্ধান্ত হতে হবে। মানুষ বলে, জনাব, আপনি আপনার তরবারি দূরে রাখুন, আপনি চোর নন সে বিষয়ে আমরা নিশ্চিত, আপনি খুবই পুণ্যবান মানুষ। আমরা যখন মহল্লায় বা পাড়ায় আরও জিজ্ঞাসাবাদ করি, আমাদের আর সন্দেহের অবকাশ থাকে না যে বনু উবায়রাকি চোর। আমার চাচা বলেন, হে আমার ভাতিজা, তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে এবং এই দুর্ঘটনা সম্পর্কে তাকে অবগত করতে, তাহলে হয়তো আমি আমার মাল সামান পেয়ে যেতাম। হযরত কাতাদা বিন নুমান বলেন, আমি এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে নিবেদন করি, আমাদের লোকদের মধ্য থেকেই এক পরিবার জুলুম ও অন্যায় করেছে। তারা আমার চাচা রিফা বিন জায়েদের বাড়ি গিয়ে তার গুদামে শীত কাটে আর তাদের অস্ত্র শস্ত্র এবং খাদ্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। আমরা চাই তারা যেন আমাদের অস্ত্র শস্ত্র আমাদের ফিরিয়ে দেয়। রেশন বা খাদ্য সামগ্রী যতদূর সম্পর্ক রয়েছে তার আমাদের প্রয়োজন নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমি পরামর্শ করার পর এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিব। বনু উবায়রাক একথা শোনার পর স্বগোত্রীয় এক ব্যক্তির কাছে যায় যাকে উসায়র বিন উরওয়া বলা হতো। তারা এ বিষয়ে তার সাথে সলা পরামর্শ করে এবং পাড়ার কিছু লোক এ বিষয়ে তাদের সাথে সহমত হয়ে যায় এবং এরা সবাই মহানবী সাসেমের কাছে গিয়ে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতাদা বিন নুমান এবং তার চাচা উভয়ে আমাদের মধ্যকার এক মুসলমান ও ভালো পরিবারের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ ছাড়াই চুরির অভিযোগ আরোপ করছে। কাতাদা বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই এবং তার সাথে আলোচনা করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন এক পরিবারের বিরুদ্ধে চুরির অভিযোগ আরোপ করেছ যাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা মুসলমান এবং ভালো মানুষ, আর তোমার কাছে কোনো সাক্ষী প্রমাণও নেই। কাতাদা বলেন, আমি তার কাছ থেকে, অর্থাৎ মহানবী সাসমের কাছ থেকে ফিরে আসি। তিনি খুব সৎ প্রকৃতির মানুষ ও খুবই পুণ্যবান মানুষ ছিলেন। তিনি বলেন, আমি ফিরে আসি আর আমার মনে হলো এ বিষয়ে আমি মহানবী সাসমের সাথে কথা বলার চেয়ে আমার কিছু সম্পদ হতে বঞ্চিত হওয়া আমার কাছে শ্রেয় ছিল। মহানবী সাসমের এ কথা শুনে আমার মনে হলো আমি অযথাই মহানবী সাসমকে কষ্ট দিয়েছি। আমার সম্পদ নষ্ট হলেও তাতে কোনো সমস্যা ছিল না। মহানবীর সাথে যদি কথা না বলতাম তবে ভালো হতো। তিনি বলেন, এরপর আমার চাচা আমার কাছে এসে বলেন, হে ভাতিজা, এ বিষয়ে তুমি এখন পর্যন্ত কী করলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে উত্তর দিয়েছিলেন আমি তাকে সে উত্তরই প্রদান করি, অর্থাৎ সে কথা অবহিত করি। একথা শুনে তিনি বলেন, আল্লাহই আমাদের সাহায্যকারী। আমাদের এই আলোচনার পর মাত্র কিছু সময় অতিক্রান্ত হতেই পবিত্র কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকা আল্লাহ ওয়ালা তাকুল লিল খায়িনিনা খাসিমা। অর্থাৎ নিশ্চয়ই আমরা তোমার প্রতি এ কিতাব সত্যসহ অবতীর্ণ করেছি যেন তুমি মানুষের মাঝে এর আলোকে সেভাবে মীমাংসা করো যেভাবে আল্লাহ তোমাকে বুঝিয়েছেন, আর বিশ্বাসঘাতকদের সমর্থনে তুমি ওকালতি করো না। এখানে লেখা আছে যে খায়নিন বলতে এখানে বনু উবারককে বোঝানো হয়েছে। অতঃপর এটিও আছে যে ওয়াস্তাগফিরুল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাল্লাহ কানা গাফুরার রহিমা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়াময়। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা ইস্তাগফুনা মিনান নাসি ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারযা মিনাল ক্বাওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ফামান ইউজাদিলুল্লাহ আনহুম ইয়াওমাল কিয়ামাতি আম্মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা। নিজেদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, তুমি তাদের পক্ষ নিয়ে বিতর্ক করো না, নিশ্চয়ই আল্লাহ চরম বিশ্বাসঘাতক মহাপাপীকে পছন্দ করেন না। তারা মানুষের কাছ থেকে তো নিজেদের গোপন করে, কিন্তু তারা আল্লাহর কাছ থেকে গোপন থাকতে পারে না, আর তিনি তখনও তাদের সাথে থাকেন যখন তারা এমন গোপন পরামর্শ করে রাত কাটায় যা তিনি পছন্দ করেন না, আর তারা যা করে আল্লাহ তা ঘিরে রেখেছেন। দেখো তোমরা তারা যারা ইহজীবনে তাদের পক্ষ হয়ে বিতর্ক করছো, কিন্তু কিয়ামত দিবসে তাদের পক্ষ নিয়ে আল্লাহর সাথে কে বিতর্ক করবে, অথবা কে হবে তাদের অভিভাবক? আর যেই কোনো মন্দ কাজ করে অথবা নিজের উপর অবিচার করে বসে, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে অতীব ক্ষমাশীল ও বারবার কৃপাকারী হিসেবে দেখতে পাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াকসিব ইসমান ফাই ইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। ওয়ামাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান আর যেই পাপ অর্জন করে সে তা কেবল তার নিজের বিরুদ্ধেই করে, আর আল্লাহ সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময়। আর যেই কোনো দোষ বা পাপ করে এবং তা আবার কোনো নির্দোষ ব্যক্তির উপর চাপায়, নিশ্চয়ই সে মহামিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। তিনি বলেন যে এর দ্বারা বনু উবায়রাকের এ কথার দিকে ইঙ্গিত করা হয়েছে, যাতে তারা বলেছিল যে আমাদের মনে হয় লাবিদ বিন সাহল এই চুরি করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদুল্লাহ আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তায়েফাতুম মিনহুম আই ইয়ুযিল্লুকা ওয়ামা ইয়ুযিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াযুররুনাকা মিন শাইইন ওয়া আনযালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا لَا خَيْرًا فِي كَثِيرٍ مِّن نَجْوَاهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَاتٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَاحٍ بَيْنَ النَّاسِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا। অর্থাৎ আর তোমরা তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তার কৃপা না থাকলে তাদের একদল তোমাকে বিপদগামী করার জন্য দৃঢ় সংকল্প করে ফেলেছিল, কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকে বিপদগামী করতে পারে না, আর তারা তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। আল্লাহ তোমার প্রতি কিতাব ও প্রজ্ঞা অবতীর্ণ করেছেন এবং তুমি যা জানতে না তা তোমাকে শিখিয়েছেন, আর তোমার প্রতি আল্লাহ মহা অনুগ্রহ করেছেন। তাদের অধিকাংশ গোপন পরামর্শের মাঝে কল্যাণকর কোনো দিক নেই, কেবল ওই ব্যক্তির পরামর্শ ছাড়া যে দান খয়রাত অথবা সৎকাজ কিংবা মানুষের মাঝে শান্তি স্থাপনের নির্দেশ দেয়। আর যেই আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এমনটি করে, অচিরেই আমরা তাকে অনেক বড় এক মহা পুরস্কার দান করব। যা হোক, এই আয়াতের আরো অনেক অর্থ রয়েছে, কিন্তু যদি এটিকেও গ্রহণ করা হয়, কিছুকাল পর তাদের এই ধারণা বা এই খেয়াল হয় যে আমাদের সম্পর্কেই এসব আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে প্রকৃত বিষয় স্পষ্ট করেছেন, আর এর এই প্রভাবও পড়েছে যে এই আয়াত যখন নাজিল বা অবতীর্ণ হয় তখন বনু উবায়রাক, অর্থাৎ যারা চুরির সন্দেহভাজন ছিল, তারা ভাবলো যে এটি আমাদের সম্পর্কেই অবতীর্ণ হয়েছে, তাই তারা নিজেদের চুরির কথা স্বীকার করে এবং অস্ত্র শস্ত্র মহানবী সাল্লামের কাছে নিয়ে আসে। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিফাকে, যিনি এসবের মালিক ছিলেন, তাকে এসব অস্ত্র ফেরত দেন। হযরত কাতাদা বলেন, আমার চাচা বয়োবৃদ্ধ ছিলেন আর ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে অজ্ঞতার যুগেই তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। আমি ভাবতাম তার ইমানে কিছুটা ত্রুটি রয়েছে, অর্থাৎ আমি মনে করতাম যে তিনি ইমান আনয়ন করেছেন আর মুসলমান হয়ে গেছেন, কিন্তু ইমান দৃঢ় নয়। কিন্তু আমি যখন অস্ত্র নিয়ে আমার চাচার কাছে পৌঁছলাম, যারা চুরি করেছিল তাদের পক্ষ থেকে যখন এই অস্ত্র ফেরত দেওয়া হয়, আর আমি যখন আমার চাচার কাছে তা নিয়ে যাই, তখন তিনি বললেন, হে আমার ভাতিজা, এই অস্ত্র আমি আল্লাহর রাস্তায় সাদগা হিসেবে দান করছি। তখন আমি বুঝতে পারি আর আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে আমার চাচার ইসলাম গ্রহণ দৃঢ় এবং সঠিক ছিল, আর তার প্রতি অযথায় আমার এই সন্দেহ ছিল যে তার ইমান দৃঢ় নয়। কুরআন করিমের এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন তাদের এক ভাই বুশায়ের, যার সম্পর্কে তিনি পূর্বে উল্লেখ করেছেন যে তার বিষয়ে কপটতার সন্দেহ রয়েছে, সে কাফেরদের সাথে গিয়ে যোগ দেয় আর সালাফা বিনতে সাদের কাছে গিয়ে অবস্থান নেয়। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, ওয়ামাই ইউশাকিকুর রাসূলা মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা। অর্থাৎ, আর যে কেউ তার কাছে হেদায়ত পূর্ণভাবে প্রকাশিত হওয়ার পরও এই রসুলের বিরুদ্ধাচরণ করে যাবে এবং মুমিনদের পন্থা ব্যতীত অন্য কোনো পন্থার অনুসরণ করবে, তাকে আমরা সেই পথেই ফিরিয়ে দেব যে পথে সে ফিরে গিয়েছে, এবং আমরা তাকে জাহান্নামে প্রবিষ্ট করব। বস্তুত তা অতি মন্দ আবাসস্থল। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করার অপরাধ ক্ষমা করেন না এবং এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান ক্ষমা করে দেন। বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে সে অবশ্যই চরম ভ্রষ্টতায় নিপতিত। সেই মুনাফিক যখন সালাফার কাছে গিয়ে আশ্রয় নেয় আর ইসলাম ছেড়ে দেয় বা ইসলাম পরিত্যাগ করে, তখন হযরত হাসান বিন সাবিত তার কতক পংক্তির মাধ্যমে তাকে নিয়ে ব্যঙ্গ করে। তা শুনে সালাফা বিনতে সাদ তার মালামাল মাথায় উঠিয়ে মাঠে গিয়ে ফেলে আসে এবং বলে যে তুমি আমাদেরকে হাসানের সেসব পংক্তি উপহার দিয়েছ, অর্থাৎ সে এই ব্যঙ্গাত্মক পংক্তি লিখেছে তোমার কারণে, আর আমরাও এর অন্তর্ভুক্ত হয়ে গেছি। তোমার পক্ষ থেকে লাভের কোনো আশা বা উপকারের কোনো আশা আমার নেই, তাই তোমার কোনো মালপত্র আমি আর রাখবো না। অতএব এই হলো সেই মুনাফিক অথবা কাফেরের পরিণতি। অতঃপর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত হয়েছে যে হযরত কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু একবার সূরা ইখলাস পাঠ করেই সারা রাত কাটিয়ে দেন। সারা রাত সূরা ইখলাস পড়তে থাকেন। মহানবী সাল্লামের সামনে যখন এই ঘটনা উল্লেখ করা হয় তখন তিনি সাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। সূরা ইখলাস পবিত্র কোরআনের অর্ধেক অথবা এক তৃতীয়াংশের সমান। তিনি একথাই পরবর্তীতে বলেছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদী হলো প্রকৃত কোরআন, আর কোরআনের মাঝে এরই শিক্ষা পাওয়া যায়। আবু সালমা থেকে বর্ণিত হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন একটি বিশেষ মুহূর্ত আসে, আর তা যদি কোনো মুসলমানের ভাগ্যে এমন অবস্থায় জোটে যখন সে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কল্যাণ যাচনায় রত থাকে, তখন খোদা তাকে সেই জিনিস অবশ্যই দান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের ইশারায় সেই মুহূর্তের খুবই সংক্ষিপ্ত হওয়ার কথা বর্ণনা করে বলেন, সে সময়টি খুবই সংক্ষিপ্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন, তখন তিনি বলেন, আমি মনে মনে ভাবলাম, খোদার কসম, আমি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলে সেই মুহূর্ত সম্বন্ধে অবশ্যই জিজ্ঞেস করব, এ বিষয় সম্পর্কে তার হয়তো জানা থাকবে। অতএব একবার আমি তার নিকট উপস্থিত হয়ে দেখি যে তিনি লাঠি বা ছড়ি সোজা করছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, এগুলো কেমন লাঠি বা ছড়ি যা আপনি সোজা করছেন, আর আমি আপনাকে যেগুলো সোজা করতে দেখছি? তিনি উত্তরে বলেন, এগুলো সেই লাঠি যার মাঝে আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পছন্দ করতেন এবং এগুলো হাতে নিয়ে তিনি হাঁটাচলা করতেন বা হাঁটতেন। আমরা সেগুলো সোজা করে মহানবী সাল্লামের কাছে নিয়ে যেতাম। তিনি বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলার দিকে থুতু লেগে থাকতে দেখেন, কেউ মুখ পরিষ্কার করে সেখানে থুতু ফেলেছিল। তখন তার হাতে সেই লাঠিগুলোর মধ্যে হতে একটি লাঠি ছিল। তিনি সাসম সেই লাঠি দিয়ে তা পরিষ্কার করার সময় বলেন, তোমাদের মধ্যে কেউ যখন নামাজরত থাকে তখন সে যেন সামনের দিকে থুতু না ফেলে, কেননা সামনে তার প্রভু থাকেন, আল্লাহ তাআলা সামনে উপস্থিত হচ্ছ, সামনের দিকে থুতু ফেলো না। আর আমার মনে হয় তখন সব আদেশ নিষেধ অবতীর্ণ হয়নি, এ কারণে এই রেওয়ায়েতে বর্ণিত আছে যে বাম দিকে অথবা পায়ের নিচে থুতু ফেলো। বুখারীতেও এই রেওয়ায়েত রয়েছে। সে সময় জায়গা কাঁচা ছিল বা মাটির ছিল, পরে মাটি ফেলে বা মাটি দিয়ে তারা হয়তো তা পরিষ্কার করতেন, তাই হয়তো নিচে থুতু ফেলার কথা বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন সঠিক তরবিয়ত হয়ে যায় এবং পুনঃ শরীয়ত অবতীর্ণ হয়, তখনকার আরেকটি বর্ণনা রয়েছে যে নাক যদি পরিষ্কার করার প্রয়োজন পড়ে অথবা থুতু এসে যায়, তবে তা তোমাদের চাদরের আঁচল দিয়ে পরিষ্কার করো। অবশ্য বর্তমানে রুমাল এবং টিস্যু রয়েছে, তাছাড়া মসজিদে এমনিতেও কার্পেট বিছানা থাকে, তাই এর অর্থ এটি নয় যে নিচে থুতু ফেলা বৈধ, বরং সেই অবস্থার প্রেক্ষিতে এর সাময়িক অনুমতি ছিল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে স্পষ্ট করে বর্ণনা করে বলেন যে যদি কারো নাক পরিষ্কার করার কিংবা থুতু ফেলার প্রয়োজন পড়ে, তবে নিজের চাদরের একটি কোনায় তা নাও এবং তা ভাঁজ করে রাখো, আর বাইরে গিয়ে তা পরিষ্কার করে ফেলো। বর্ণনাকারী বলেন, সেই রাতেই প্রচণ্ড বৃষ্টি হয়। ঈশার নামাজের সময় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে আসেন, তখন হঠাৎ বিদ্যুৎ চমকায়, আর মহানবী সাল্লামের দৃষ্টি হযরত কাতাদা বিন নোমান রাদিয়াল্লাহু আনহুর উপর পড়ে। তিনি সাল্লাম বলেন, হে কাতাদা, তুমি রাতের এই মুহূর্তে এখানে কী করছো? তখন তিনি নিবেদন করেন, হে আল্লাহ রসুল, আমার জানা ছিল আজ নামাজের জন্য অনেক কম মানুষ আসবে, কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তাই আমি নামাজে শরীক হওয়ার বাসনায় প্রথমে এসে যাই। মহানবী সাসাম বলেন, নামাজের পর আমি তোমার পাশ দিয়ে না যাওয়া পর্যন্ত কিছুক্ষণ তুমি অপেক্ষা করবে। সুতরাং নামাজ পড়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাতাদাকে একটি ছড়ি দেন এবং বলেন, এটা নাও, এটি তোমার সম্মুখে 10 পা এবং পশ্চাতে 10 পা পর্যন্ত আলো দেবে। এরপর যখন তুমি তোমার বাড়িতে প্রবেশ করবে, তখন যদি ঘরের কোনো কোণায় কোনো মানুষের ছায়া দেখো, তবে তার কথা বলার পূর্বেই তুমি তাকে এই লাঠি দিয়ে মারবে, কারণ সে হবে শয়তান। অতএব তিনি তাই করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, এ কারণেই আমরা এসব লাঠি পছন্দ করি। এসব লাঠি আমাদেরকে মহানবী সাসাম দিয়েছিলেন, আমরা বিশেষভাবে এগুলো বানিয়ে তাকে দিতাম, আর তিনি সাসাম এগুলো ব্যবহার করে আমাদেরকে ফিরিয়ে দিতেন বা উপহার হিসেবে দান করতেন। এই লাঠিগুলোর মাঝে আরও বহু কল্যাণ রয়েছে, তাই আমি এগুলো গুছিয়ে রাখছি। এরপর তিনি বলছেন, অর্থাৎ আবু সালামা বলেন, তখন আমি জিজ্ঞেস করলাম, হে আবু সাঈদ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে এমন একটি মুহূর্ত সম্পর্কে হাদিস শুনিয়েছেন যা জুমার দিন এসে থাকে। তিনি গিয়েছিলেন এই প্রশ্ন করতে, পরে সেখানে গিয়ে তাকে লাঠি বিন্যস্ত করতে দেখেন, সেগুলোকে গুছিয়ে রাখতে দেখেন, তাই প্রাসঙ্গিকভাবে সে বিষয়টির বিস্তারিত বর্ণনা চলে এসেছে। এখন পুনরায় তিনি নিজের প্রশ্নের দিকে ফিরে আসেন। এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, জুমার দিন এমন একটি মুহূর্ত আসে, আপনার কি সেই সময়টি বা মুহূর্তটি সম্পর্কে জানা আছে যাতে দোয়া গৃহীত হয়? উত্তরে তিনি, অর্থাৎ আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুহূর্তটি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে আমাকে সেই সময়টি সম্পর্কে অবহিত করা হয়েছিল, কিন্তু শবে কদরের মতো তা ভুলিয়ে দেয়া হয়েছে। আবু সালামা বলেন, এরপর আমি সেখান থেকে বেরিয়ে হযরত আব্দুল্লাহ বিন সালামের কাছে চলে যাই। মুসনাদ আহমদ বিন হাম্বলে বর্ণিত এই রেওয়ায়েতে জুমার দিনের সেই সময়ের উল্লেখ এসেছে। সেই মুহূর্তটির ব্যাপারে বিভিন্ন বর্ণনা রয়েছে। সেসব বর্ণনা থেকে তিনটি ভিন্ন ভিন্ন সময় বা মুহূর্তের কথা জানা যায়। প্রথমত, এই মুহূর্তটি জুমা চলাকালীন এসে থাকে। দ্বিতীয়ত, এটি দিনের শেষ ভাগে এসে থাকে, যা বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়। আর তৃতীয়ত, এটি আসরের নামাজের পর এসে থাকে। এই রেওয়ায়েতগুলো আমি এখানে তুলে ধরছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের উল্লেখ করেন এবং বলেন, এতে এমন একটি মুহূর্ত রয়েছে যে যদি এক মুসলমান বান্দা দাঁড়িয়ে নামাজরত অবস্থায় সেই মুহূর্তটি লাভ করে, তাহলে সে যাই আল্লাহ তাআলার কাছে যাচনা করবে বা চাইবে, তিনি অবশ্যই তাকে তা দান করবেন। আর তিনি নিজ হাত দিয়ে ইঙ্গিত করেন যে সেই মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। এরপর সেই মুসলিমের আরেকটি হাদিস বা বর্ণনা রয়েছে। আবু বুরদা বিন আবু মুসা আশআরি বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ বিন ওমর আমাকে বলেন, তুমি কি তোমার পিতাকে জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বর্ণনা করতে শুনেছো? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ আমি শুনেছি। তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সেই মুহূর্তটি ইমামের বসার পর থেকে নামাজ শেষ হওয়ার মধ্যবর্তী সময় হয়ে থাকে। আরেকটি রেওয়ায়েত হলো, আবদুল্লাহ বিন সালাম বর্ণনা করেন, আমি একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে নিবেদন করি যে আমরা আল্লাহর কিতাবে জুমার দিনের এমন একটি মুহূর্তের উল্লেখ দেখতে পাই যখন মুমিন বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু চাইলে সেই বিশেষ মুহূর্তকে না পাওয়া সত্ত্বেও আল্লাহ অবশ্যই তার প্রয়োজন পূর্ণ করে দেন। আবদুল্লাহ বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ইঙ্গিত করে বলেন, এটি সময়ের কিছু অংশ বা খুব সামান্য একটি মুহূর্ত। আমি নিবেদন করি যে সেই সময়টি বা মুহূর্তটি কোনটি। এরপর জবাবে তিনি বলেন, সেটা দিনের শেষ বেলার মুহূর্তগুলোর একটি, অর্থাৎ দিবাশেষের একটি মুহূর্ত। আমি বললাম, সেটা কি নামাজের সময় নয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন নয়? মুমিন বান্দা যখন নামাজ পড়ে এবং বসে থাকে আর কেবল নামাজের অপেক্ষায় থাকে, তখন সে যেন নামাজেই রত থাকে। নামাজের পরে কেউ যদি জিক্রে ইলাহিতে রত থাকে, তবে তাও নামাজেরই অবস্থা এবং তার মাঝে দোয়ার প্রেরণা সৃষ্টি হয়। এরপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি রেওয়ায়েত রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন এমন একটি মুহূর্ত আসে যে কোনো মুসলমান যদি আল্লাহ তাআলার কাছে কল্যাণ যাচনারত অবস্থায় সেটি লাভ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করেন, আর তা আসরের পরবর্তী সময়। মুসনাদ বিন হাম্বলের এই বর্ণনায় জুমার দিনের কথা বলা হলে মুহূর্তটি হলো আসরের পরের। আরেকটি রেওয়ায়েতে উল্লেখ রয়েছে যে হযরত আবু সালমা এই মুহূর্ত সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরু সাআতু নাহার, অর্থাৎ এটি দিনের শেষ বেলার কোনো এক মুহূর্ত। এ প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরের এক স্থানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জুমা এবং রমজানের মাঝে পারস্পরিক সাদৃশ্য বিদ্যমান। আর তা হলো জুমাও দোয়া গৃহীত হওয়ার দিন, আর রমজানও দোয়া কবুলিয়াতের মাস বা গৃহীত হওয়ার মাস। জুমার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে এবং নীরবে বসে জিকরে ইলাহিতে রত থেকে ইমামের জন্য অপেক্ষা করে, এরপর প্রশান্ত চিত্তে খুতবা শুনে এবং বাজামাত নামাজে যোগদান করে, তবে তার জন্য বিশেষভাবে ঐশী কল্যাণ অবতীর্ণ হয়। এছাড়া জুমার দিন এমন একটি মুহূর্তও আসে যখন মানুষ যাই দোয়া করে বা প্রার্থনা করে তা কবুল হয়ে যায় বা গৃহীত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের কথা উল্লেখ করে বলেন, এই দিনে একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলমান বান্দা যদি নামাজের জন্য দাঁড়ানো অবস্থায় তা লাভ করে তখন সে আল্লাহ তাআলার কাছে যাই চাইবে বা প্রার্থনা করবে, আল্লাহ তাকে তা অবশ্যই দান করবেন। এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বলেন, সেই মুহূর্ত খুবই সংক্ষিপ্ত। এটি বুখারি শরীফের হাদিস, যেটি পূর্বে বর্ণনা করা হয়েছে, এটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি লেখেন, ঐশী বিধানের অধীনে এই হাদিসের একটি তাবির বা ব্যাখ্যা অবশ্যই করতে হবে, আর তা হলো কেবল সেসব দোয়াই গৃহীত হয়ে থাকে যা আল্লাহ তাআলার বিধান এবং ঐশী বিধিবিধান অনুযায়ী হয়। অন্যায় দোয়া অবশ্যই কবুল করা হবে না, সেসব দোয়াই কবুল হবে যেগুলো আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী এবং বৈধ চাওয়া আর ঐশী বিধান অনুযায়ী করা হয়ে থাকে। কিন্তু যেখানে এটি অনেক বড় একটি পুরস্কার, সেখানে এটি তত সহজ বিষয়ও নয়। জুমার সময় দ্বিতীয় আজান অথবা এর কিছুক্ষণ পূর্ব থেকেই আরম্ভ হয়ে সালাম ফেরানো পর্যন্ত অব্যাহত থাকে। এই দুটি সময় যদি একত্রিত করা হয় আর জুমার খুতবা সংক্ষিপ্ত হলেও এই সময় আধা ঘন্টা হয়ে থাকে, আর খুতবা দীর্ঘ হলে এই সময় এক দেড় ঘন্টা ব্যাপী হতে পারে। এই এক দেড় ঘন্টা সময়ের মাঝে এমন একটি মহেন্দ্রক্ষণও আসে যখন মানুষ কোনো দোয়া করলে তা কবুল হয়ে যায় বা গৃহীত হয়। কিন্তু এই 90 মিনিট সময়ের মাঝে মানুষ একটি জানে না যে দোয়া কবুলিয়তের সেই সময়টি কি প্রথম মিনিটেই নাকি দ্বিতীয় মিনিটে নাকি তৃতীয় মিনিটে আসবে। এমনকি 90 মিনিটের শেষ পর্যন্ত কোনো মিনিট সম্বন্ধে মানুষ নির্দিষ্ট করে কথা বলতে পারবে না যে সেটি দোয়া গৃহীত হওয়ার সময় বা মুহূর্ত, অর্থাৎ দোয়া গৃহীত হওয়ার সেই মুহূর্তটি 90 মিনিট ব্যাপী অন্বেষণ করতে হবে। আর সেই ব্যক্তি দোয়া গৃহীত হওয়ার সুযোগ সন্ধানে সফল হতে পারবে যে ব্যক্তি 90 মিনিট পর্যন্ত অবিরাম দোয়াতে রত থাকবে, আর লাগাতার পূর্ণ মনোযোগ সহকারে 90 মিনিট দোয়াতে রত থাকা সবার জন্য সম্ভব নয়, অত্যন্ত দুরূহ একটি ব্যাপার। হযরত মুসলিম মাওদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, অনেক মানুষ তো 5 মিনিটও মনোযোগ ধরে রাখতে পারে না। তিনি বলেন, উদাহরণস্বরূপ আমি এখন নামাজের জন্য এসেছি, মানুষের দৃষ্টি এদিক সেদিক চলেই যায়। আমি খুতবার পূর্বে অনেক মানুষকে দেখেছি যে তারা সুন্নত পড়ছে আর তাদের দৃষ্টি এদিক ওদিক চলে যাচ্ছে। সুন্নত নামাজ পড়তে মাত্র 2-2.5 মিনিট সময় লাগে, অথচ এই অল্প সময়েও তারা কখনো ডান দিকে আবার কখনো বাম দিকে তাকাচ্ছে, কখনো নিচে মাটির দিকে তাকাচ্ছে আবার কখনো আকাশের দিকে তাকাচ্ছে। কেবলমাত্র 2-2.5 মিনিটের জন্য মনসংযোগ ধরে রাখাই যেখানে কঠিন, সেখানে 90 মিনিট পর্যন্ত দোয়া করতে থাকা, জিকরে ইলাহিতে মগ্ন থাকা এবং মনসংযোগ একই দিকে নিবদ্ধ রাখা কোনো সহজ বিষয় নয়। কাজেই মুহূর্তের উল্লেখ করা হলেও এতে অবিরত মনোযোগ বা মনসংযোগের প্রয়োজন রয়েছে। এটি অনেক পরিশ্রমের কাজ এবং এর জন্য অনেক চেষ্টা সাধনা করতে হয়। এটি কোনো সহজ বিষয় নয়, এমন নয় যে আমরা দোয়া করলাম আর পর মুহূর্তেই তা কবুল হয়ে যাবে, এমন নয়। মানুষ জানে না যে সেই মুহূর্তটি কোনটি। অতএব আসল কথা হলো, এই পুরো সময় মনোযোগ না হারিয়ে মানুষের উচিত নিরন্তর দোয়ায় মগ্ন থাকা, আর এটি অতি আবশ্যক একটি বিষয়। যেমনটি আমি বললাম, জাজ মুসলিম মাওদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটি কোনো সহজ কাজ নয়। জুমার আশিস লাভের জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন রয়েছে। এখন দ্বিতীয় যে সাহাবীর স্মৃতিচারণ করব তার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন মাজউন। হযরত আব্দুল্লাহ বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক ছিল কুরাইশের গোত্র বনু জামার সাথে। তার মায়ের নাম ছিল সোখালা বিনতে আম্বাস। তিনি হযরত ওসমান বিন মাজউন ও হযরত কুদামা বিন মাজউন এবং হযরত সায়েব বিন মাজউনের ভাই ছিলেন। সম্পর্কে তারা সবাই হযরত আব্দুল্লাহ বিন উমরের মামা ছিলেন। কেননা হযরত উমর তাদের বোন যায়নাব বিনত মাজুনকে বিয়ে করেছিলেন। ইয়াজিদ বিন রুমান থেকে বর্ণিত হয়েছে যে হযরত আব্দুল্লাহ বিন মাজুন এবং হযরত কুদামা বিন মাজুন উভয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে আরকামে যাওয়ার এবং সেখান থেকে ইসলামের প্রচার কাজ আরম্ভ করার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আব্দুল্লাহ বিন মাজুন এবং তার তিন ভাই হযরত কুদামা বিন মাজুন, হযরত ওসমান বিন মাজুন এবং হযরত সায়েব বিন মাজুন ইথিওপিয়ায় হিজরতকারীদের অন্তর্ভুক্ত ছিলেন এবং ইথিওপিয়ায় অবস্থানের সময় যখন তারা জানতে পারেন যে কুরাইশরা ঈমান আনয়ন করেছে তখন তারা ফিরে এসেছিলেন। আমি পূর্বেও কতিপয় সাহাবীর স্মৃতিচারণে ইথিওপিয়ার হিজরতের কথা উল্লেখ করেছিলাম যে যখন মুসলমানদের উপর অত্যাচার চরম সীমায় পৌঁছে যায় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ইথিওপিয়ায় হিজরত করতে বলেন এবং আরও বলেন, ইথিওপিয়ার বাদশাহ একজন ন্যায় বিচারক এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, তার রাজ্যে কারো উপর জুলুম করা হয় না। সে যুগে ইথিওপিয়ায় খ্রিস্টানদের শক্তিশালী রাজত্ব প্রতিষ্ঠিত ছিল এবং সেখানকার বাদশাহকে নাজ্জাশি বলা হতো। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে পঞ্চম নববীর রজব মাসে 11 জন পুরুষ এবং 4 জন নারী ইথিওপিয়া অভিমুখে হিজরত করেন। তারা যখন হিজরত করেন সৌভাগ্যক্রমে যখন তারা মক্কা থেকে বের হন এবং দক্ষিণ দিকে সফর করে শোয়েবা নামক স্থানে পৌঁছেন যা সে যুগে আরবের একটি সমুদ্র বন্দর ছিল, তখন আল্লাহ তাআলার কৃপায় তারা একটি বাণিজ্যিক জাহাজ পেয়ে যান যা ইথিওপিয়ায় যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। অতএব তারা নিরাপদে সেই জাহাজে চড়ে বসেন এবং জাহাজও ছেড়ে যায়। ইথিওপিয়ায় পৌঁছে মুসলমানরা অত্যন্ত শান্তিপূর্ণ জীবন লাভ করেন আর আল্লাহর কৃপায় কুরাইশদের অত্যাচার থেকে মুক্তি লাভ করেন। কিন্তু কতিপয় ঐতিহাসিক যেমনটি বর্ণনা করেছেন এবং পূর্বেও তাদের ব্যাপারে বলা হয়েছে যে সংবাদ শুনে তারা ফিরে এসেছিলেন। মুহাজিরদের ইথিওপিয়ায় যাওয়ার স্বল্প সময়ের ভেতর তারা এক গুজব বা উড়ো খবর শুনতে পায় যে সব কুরাইশ মুসলমান হয়ে গেছে এবং মক্কায় এখন পুরোপুরি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এই গুজবের ফলে অধিকাংশ মুহাজির কোনো চিন্তাভাবনা ছাড়াই মক্কায় ফিরে আসে। তারা যখন মক্কার নিকটে পৌঁছে তখন জানতে পারে যে এই সংবাদ ভুল ছিল এবং মুহাজিরদেরকে ইথিওপিয়া থেকে ফিরিয়ে আনার জন্য কাফেরদের একটি অপকৌশল ছিল মাত্র। এমত অবস্থায় তারা সবাই কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। যা হোক, তাদের কাছে আর কোনো উপায় ছিল না। কেউ কেউ মাঝপথ থেকে ফিরে যায় আর কেউ কেউ মক্কার কোনো প্রভাবশালী ব্যক্তির আশ্রয় গ্রহণ করেন, কিন্তু সেই আশ্রয়ও বেশি দিন স্থায়ী হওয়া সম্ভব ছিল না। কুরাইশদের অত্যাচার নির্যাতন বৃদ্ধি পেতে থাকে। মুসলমানদের জন্য মক্কাতে আর কোনো নিরাপদ স্থান অবশিষ্ট ছিল না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মুসলমানদেরকে হিজরত করার নির্দেশ দেন। অতঃপর অন্য মুসলমানরাও নীরবে নিভৃতে হিজরতের প্রস্তুতি গ্রহণ আরম্ভ করে এবং সুযোগ বুঝে ধীরে ধীরে মক্কা ত্যাগ করতে আরম্ভ করে। পরিশেষে এই হিজরতের ধারা এমনভাবে শুরু হয় যে ইথিওপিয়ায় হিজরতকারীদের সংখ্যা 100 পর্যন্ত পৌঁছে যায়, যাদের মাঝে 18 জন মহিলা আর বাকিরা ছিলেন পুরুষ। এভাবে দ্বিতীয় হিজরত সম্পাদিত হয়। যা হোক, হযরত আবদুল্লাহ বিন মাজউন সম্পর্কে এটি বর্ণিত হয়েছে যে প্রথমবার হিজরত করার পর তিনি মক্কায় ফিরে এসেছিলেন, কিন্তু জানা যায় না যে তিনি দ্বিতীয়বার ফিরে গিয়েছেন কি না, হয়তোবা পরবর্তীতে মদিনায় হিজরত করেছিলেন। হযরত আবদুল্লাহ বিন মাজউন এখান থেকে পরে মদিনায় হিজরত করেন। তিনি যখন মদিনায় পৌঁছেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং সাহল বিন উবায়দুল্লাহ আনসারির মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। আরেক রেওয়ায়ত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কুতবা বিন আমেরের সাথে হযরত আবদুল্লাহ বিন মাজুনের ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। হযরত আব্দুল্লাহ বিন মাজুন তার তিন ভাই হযরত উসমান বিন মাজুন, হযরত কুদামা বিন মাজুন এবং হযরত সায়েব বিন মাজুনের সাথে বদরের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। হযরত আব্দুল্লাহ বিন মাজুন বদরের যুদ্ধের পাশাপাশি উহুদ পরীক্ষা এবং অন্যান্য যুদ্ধেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। হযরত আব্দুল্লাহ বিন মাজুন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে 30 হিজরি সনে 60 বছর বয়সে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা এসব সাহাবীর পদমর্যাদা উত্তরোত্তর উন্নীত করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر